রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌশলী রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি ম্যানাফোর্ড এবং তার সাবেক এক ব্যবসায়ী বন্ধু রিক গেটসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং আদালত দুজনকেই গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সবশেষ কি অগ্রগতি হলো আমাদেরকে যদি একটু জানান সৈয়দ মাহমুদুল্লাহ।
না, অগ্রগতি তো ওই পর্যন্তই। তাদের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড জুরিকে দেওয়া হয়েছে, তার ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করার পরে এখন আপাতত গৃহবন্দী রাখা হয়েছে। তাদেরকে একজনকে বোধহয় $10 মিলিয়ন আর একজনকে $5 মিলিয়ন বন্ডে এই গৃহবন্দী রাখা, এক ধরনের জামিন দিয়ে তাদেরকে মানে গৃহবন্দী রাখা হয়েছে। এইটার সর্বশেষ মানে ওই যে ইন্ডিকমেন্ট, এটা ঘটনাটা এরকম, গ্র্যান্ড জুরি মানে প্রসিকিউটররা তার কাছে সব অভিযোগগুলো তাদের বক্তব্যগুলো উত্থাপন করেন, আইন অনুসারে তাদের কি কি অভিযোগ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, সেটাকে যদি তারা প্রাইম অফিসে যে তাদের কাছে মনে হয় যে না এগুলো গুরুতর এবং এগুলো নিয়ে বিচার করার মতো গ্রাউন্ড আছে, তাহলে তারা কেবলমাত্র সেগুলো গ্রহণ করেন এবং তার ভিত্তিতে মানে মামলা চলতে পারে। কিন্তু তার চেয়ে আরো বড় ঘটনা এখানে, তাদেরকে বিরাট অ্যামাউন্টের আপনার বন্ড দিতে হয়েছে এবং তারপর তাদেরকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হচ্ছে, ফলে গ্র্যান্ড জুরি এটাকে খুব গুরুতর ভাবে নিয়েছেন বলে মনে হচ্ছে।
জি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র?
সেটা একটা লিগ্যাল টার্ম, সেটা হচ্ছে উনি যে কাজগুলো করেছেন সেটা মানে ট্যাক্স ফাঁকি দেওয়া, এক ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে বলা যেতে পারে। তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তিনি বিদেশের সরকার থেকে ব্যক্তি থেকে লবিং করার জন্য পয়সা নিয়েছেন, বড় $মিলিয়ন নিয়েছেন, সেগুলো আবার বিদেশি ব্যাংকে রেখেছেন, সেগুলো আমেরিকায় এই এই রাষ্ট্রের যে আইনগত কর্তৃপক্ষ বাইরের কোনো ইনকাম থাকলে সেটা এখানে জানাতে হয়, এক সেটা বাইরে রাখা এখানে না জানানো, তারপর লবিং করলে সেটার জন্য রেজিস্টার্ড না করে নাম তালিকাভুক্ত না করে লবিং করা, এবং এমন ব্যক্তির জন্য তিনি লবিং করেছেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট যাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের আজ্ঞাবহ ব্যক্তি বলে মনে করা হয়, এবং জনবিদ্রোহের মুখে সেই ব্যক্তি পদত্যাগ করার পর সেখানে নতুন সরকার গঠিত হয়েছে এবং তারপরই মানে সেখানে বিরাট ক্রাইসিস দেখা দিল, তার রাশিয়া সৈন্য পাঠিয়ে সেই ইউক্রেনের একটা অংশ ক্রিমিয়া দখল করে নিয়েছে, দখল করে রাশিয়া অন্তর্গত ঘোষণা করে দিয়েছে এবং বাকি ইউক্রেনকেও তারা মানে তাদের দাপটে রাখার আগ্রহ রাখার চেষ্টা করছে। এই নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্রচন্ড বিরোধ এবং সেই জন্যই তো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র সহ মানে ব্যাপক অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, ফলে ওইটা একটা গুরুতর ব্যাপার। ওই পার্টিকুলার ব্যক্তি এবং ওই সরকার, ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার সরকার, এবং তার থেকে টাকা নেওয়া, সেই টাকা গোপন করা, এগুলো বিরাট গুরুতর ব্যাপার।
এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কি আসলে গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অথবা প্রভাবিত করার বিষয়টি কোনোভাবে সম্পর্কিত?
প্রত্যক্ষভাবে না, কিন্তু এই ব্যক্তি ম্যানাফোর্ড তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের এক সময় কিছুদিনের জন্য চিফ ছিলেন এবং তার সাথে তার আরেকজন ডেপুটি ছিলেন গেটস। গেটসকেও একইভাবে গতকাল গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনিও তার বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ আছে। তো রাশিয়ার আজ্ঞাবহ এক ব্যক্তির জন্য তারা কাজ করেছেন সেইটার সাথে সূত্র ধরে তারা আরো কিছু কিছু তথ্য আছে হয়তো তাদের হাতে, এখনো পর্যন্ত যা প্রকাশ করছেন না রবার্ট মুলার স্পেশাল প্রসিকিউটর। তো ফলে একটা কথা আছে আমাদের দেশে, বাংলাতে প্রবাদ আছে, নাক টানলে মাথা আসে, তো কিছু সূত্র তাদের হাতে আছে। কিন্তু এই কালকের এই দুটো ছাড়াও আরো এক ব্যক্তি পাপাদোপোলাস, তাকে মানে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি তার অপরাধ স্বীকার করে বিবৃতি দিয়েছেন মুলার টিমের কাছে এবং সেটাও গ্র্যান্ড জুরির কাছে পেশ করা হয়েছে এবং তারটা আরো অনেক ড্যামেজিং।
ওই বিবৃতিতে তিনি কি বলেছেন?
তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন অল্পকালের জন্য। তিনি বলছেন যে তিনি রাশিয়ান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ান সরকারের কাছে হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন ট্রাম্পের বিরুদ্ধে, তার সম্পর্কে হাজার হাজার অত্যন্ত ক্ষতিকর তথ্য আছে যেটা যদি ট্রাম্প ক্যাম্পেইন পায় তাহলে হিলারি ক্লিনটনকে ভয়ঙ্কর ভাবে অপদস্থ ক্ষতিগ্রস্ত করতে পারবে, তার সম্মানহানি করতে পারবে, তার পরিস্থিতিটা মানে জনগণের কাছে অত্যন্ত নাজুক করে তুলতে পারবে, এই ধরনের ডকুমেন্ট হাজার হাজার আছে বলে তাকে বলা হয়েছিল এবং সেটা তিনি বিভিন্ন লোক তার সাথে যোগাযোগ করেছে, একজন ব্রিটিশ প্রফেসর তার সাথে রাশার যোগাযোগ ছিল, এক ভদ্র মহিলা যার সম্পর্কে তিনি তাকে ধারণা দেওয়া হয়েছিল তিনি প্রেসিডেন্ট পুতিনের ভাগ্নি, তাই সমস্ত তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং তাদের তারা বলেছিল তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তখনকার ক্যান্ডিডেট ট্রাম্পের সাথে যোগাযোগ করতে চায় এবং তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন সেই ক্যাম্পেইনে। এটা অত্যন্ত ড্যামেজিং প্রমাণিত হতে পারে। এখনো পর্যন্ত এই পর্যন্ত এটা আমার স্পষ্টভাবে উল্লেখ করা উচিত বিশেষ জোর দিয়ে যে কোনো তথ্যই পর্যন্ত পাওয়া যায়নি যাতে বলা যাবে যে ট্রাম্প কোনোভাবে এসবের সাথে সংশ্লিষ্ট ছিলেন বা রাশার সাথে তার কোনো কলিউশন ছিল, কিন্তু সেটা প্রমাণ এই পর্যন্ত হয়নি, সেরকম কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। কিন্তু তার ক্যাম্পেইনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে ক্ষতিকর তথ্য রাশার থেকে নেবার চেষ্টা করেছেন এবং তার সাথে তারা যোগাযোগ করেছেন রিপিটেডলি। তিনি আবার ক্যাম্পেইন ম্যানেজার সম্ভবত ম্যানাফোর্টকে সে ব্যাপারে ইমেইল করেছিলেন, এই ধরনের তথ্য আসছে। তো ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তার ক্যাম্পেইনের লোক তার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে তথ্য নেওয়ার জন্য রাশার সাথে যোগাযোগ করেছে, এটা এক ধরনের পরোক্ষ কলিউশন বলে এখন পর্যন্ত এটা প্রমাণ হয়, কিন্তু প্রত্যক্ষ কলিউশনের কোন রকম তথ্য এখনো নাই, কিন্তু এইটা ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এটা এইটাকে টান ধরে আর কি কি তথ্য পাওয়া যায় এবং তিনি আর কি কি তথ্য দিয়েছেন, তার সাথে আর কার কার যোগাযোগ হয়েছিল, এগুলো এখনো পর্যন্ত তারা প্রকাশ করেনি, কিন্তু তিনি আরো অনেক তথ্য দিয়েছেন বলে পত্রপত্রিকায় প্রেসে স্পেকুলেশন হচ্ছে।
জি, আপনি যেমনটা বলছিলেন যে একজন দোষ স্বীকার করেছে, কিন্তু ম্যানাফোর্ড এবং গেটস দুজনেই আদালতে দোষ অস্বীকার করেছে, তাহলে আসলে আইনি প্রক্রিয়াটি কিভাবে অগ্রসর হবে?
দেখা যায় যিনি অভিযুক্ত তিনি বলেন যে না আমি নির্দোষ, সেটা এক ধরনের আইনি প্রক্রিয়া। তারপরে অনেক সময় দেখা যায় তিনি যদি এমন অবস্থা তার বিরুদ্ধে এমন সব সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যে তার দীর্ঘমেয়াদী জেল হবে, প্রচন্ড ভয়ঙ্কর পরিস্থিতির তিনি সম্মুখীন হবেন, তখন তারা প্রসিকিউটরদের সাথে এক ধরনের আপোষ সভা করার চেষ্টা করেন যে জেলটা যেন কম করে দেওয়া হয়, অন্যান্য দণ্ড যেন কমানো হয়, এই ধরনের। কিন্তু এক্ষেত্রে ম্যানাফোর্ট এবং গেটস এর ক্ষেত্রে একটা সুবিধা আছে, তাদেরকে যদি এই ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয় এবং দীর্ঘমেয়াদী জেল হয় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে ক্ষমা করে দিতে পারবেন। প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষমতা প্রায় অসীম, সীমা এর কোন সীমা নেই বলা হয়ে থাকে, ফলে সেই কারণে তারা ওই ধরনের কোন রকম আপোষে যাবেন না এটা ধরে নেওয়া যায়। কিন্তু তারা আমরা দোষী না বললেই দোষী না এটা বলা যায় না, কারণ রবার্ট মুলার অত্যন্ত অভিজ্ঞ একজন প্রসিকিউটর ছিলেন, দীর্ঘ জীবনে তিনি এরকম অনেক কাজ করেছেন, তিনি মানে এই দেশের সরকারের উচ্চ পদে ছিলেন, ফলে তার বিপুল অভিজ্ঞতা আছে এবং গ্র্যান্ড জুরি সমস্ত তথ্য উপাত্ত নিয়েই তো তাদেরকে অভিযুক্ত করেছেন এবং তাদেরকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন, ফলে তারা অভিযোগ আমরা দোষী না একথা বললেই রেহাই পেয়ে যাবেন বা তারা দোষী না এটা বলা মুশকিল। নিশ্চয় অনেক তথ্য আছে যেটা এখনো গোপন রয়েছে এবং সেটা বিচার চলাকালীন প্রকাশ পাবে বা ক্রমে ক্রমে কিছু কিছু তথ্য হয়তো বেরিয়ে আসবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলছেন যে তার প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার স্বার্থের মধ্যে সংযোগের বিষয়ে ফৌজদারি ও কংগ্রেসের তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনি কি মনে করেন প্রেসিডেন্টের বক্তব্য কি সমর্থনযোগ্য?
প্রেসিডেন্ট তার বিরুদ্ধে অভিযোগ আসছে, তিনি জোর গলায় সেগুলো বারবার বলে আসছেন, সেটা তার দিক থেকে তিনি বলতেই পারেন। কিন্তু দেখুন, ফৌজদারি যে তদন্ত হচ্ছে এইটা তার প্রশাসনের পক্ষ থেকে, একে প্রশাসনেরই ব্যক্তি এই প্রসিকিউটর স্পেশাল প্রসিকিউটর নিযুক্ত করেছেন। আর বিশেষ করে কংগ্রেসে যে তদন্ত হচ্ছে সেই কংগ্রেসে উভয় পরিষদে, যুক্তরাষ্ট্র পার্লামেন্টকে তো তারা বলে কংগ্রেস, সেই কংগ্রেসের সেনেট হচ্ছে উচ্চসভা আর প্রতিনিধি পরিষদ হচ্ছে নিম্নসভা, দুই পরিষদেই তার দল রিপাবলিকান পার্টি মেজরিটি, তারাই তদন্তে সেই যে কমিটিগুলো জড়িত তাদের চেয়ারম্যান গুলো তারই দল, রিপাবলিকান দলের, ফলে তারা কেবলমাত্র তার বিরোধী দলের কথায় কাবু হয়ে গিয়ে বা কনভিনসড হয়ে এই ধরনের তদন্ত নির্দেশ দেবে। তাদের কাছে প্রাইমা ফেসি ভিত্তি না থাকলে, তদন্ত করার মতো পরিস্থিতি না থাকলে তারা তদন্ত করবেন এটা বিশ্বাসযোগ্য না। ফলে তার এই বক্তব্য তিনি বলতেই পারেন, কিন্তু তার দলই গ্রহণ করেনি।
সব মিলিয়ে এই গোটা প্রক্রিয়া এবং বর্তমান সময়ে দুজনের গৃহবন্দী হওয়া সবকিছু কি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর তার জনপ্রিয়তার উপর কোন ধরনের প্রভাব ফেলছে?
এইটি একটি আবার প্রশ্নের সাপেক্ষ ব্যাপার। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোর গ্রুপ সাপোর্টার একদম, তাদের ভিতরে এর কোন রকম প্রতিক্রিয়া পড়ছে বলে মনে হয় না। 2-1% এর মধ্যে পড়তে পারে, কিন্তু তারা অটল তার প্রতি সমর্থনে, কিন্তু তাদের সংখ্যা এমন না যে তারা তার টোটাল ভোটারের মানে সংখ্যাগরিষ্ঠ অংশ। কিন্তু তারপরও এটারও একটা গুরুত্ব আছে আর একটা কারণে, সেটা হচ্ছে তার সেই কোর ভোটাররা যে সমস্ত স্টেটে বেশি সেইখানে রিপাবলিকান পার্টির যে সমস্ত প্রার্থী আগামী বছরের নির্বাচনে নিম্নসভায় এবং সেনেটের জন্য পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হবেন, তারা যদি মনে করেন তার এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সমস্ত সাপোর্টাররা খুব বিপুল, তাহলে তারা ট্রাম্পের প্রতি জোর সমর্থন দিয়ে যাবেন। তারা যতই কনভিনসড হন না কেন তার বিরুদ্ধে প্রমাণ থাকতে পারে কলিউশনে, তারপরও তারা সমর্থন দিয়ে যাবেন তাদের আসন রক্ষা করার জন্য, পুনর্নির্বাচিত হওয়ার জন্য। ফলে এইটা তার জন্য একটা শক্তি। কিন্তু তার বাইরে গিয়ে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার বা ডেমোক্রেটিক ভোটার, তাদের ক্ষেত্রে উপর কতটা প্রতিক্রিয়া পড়বে এখনো বলা মুশকিল। তবে একটা মানে তো প্রমাণ আছে, এই প্রেসিডেন্ট হওয়ার পর এই ওনার এখনো 1 বছর পূর্ণ হয়নি, আরো 4 মাস বাকি আছে, 8 মাসের মতো হয়েছে। 8 মাসের সময়ে একটা প্রেসিডেন্টের জনপ্রিয়তার যে জরিপ করা হয় তার হিসাবে উনি সর্বনিম্ন, মাত্র দেশের 38% লোক তার প্রতি সমর্থন আছে, এটা একটা জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে। তো এইটা একটা প্রমাণ যে সারা দেশের জনগণের মধ্যে তার জনপ্রিয়তার ব্যাপারে, যদি সামগ্রিক জনগোষ্ঠী ধরা হয়, বেশ একটা ধস নেমেছে। এবং এই ধরনের আরো যদি ড্যামেজিং ক্ষতিকর তথ্য ইত্যাদি আসে সেটা আরো নামতে পারে, এবং তাতে করে তার বিভিন্ন ধরনের যে আপনার তিনি ওবামাকে সম্পূর্ণরূপে বানচাল করে বাতিল করে দেওয়ার চেষ্টা করছেন, আবার সেনেটে উত্থাপন করার চেষ্টা করছেন, সেটা কতটা সফল হবে, তার ট্যাক্স আইন কিছুটা অগ্রসর হয়ে গেছে এইটা পূর্ণভাবে তিনি করতে পারবেন কিনা তার দল, এই সমস্ত প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন যেমনটা আপনি বলছিলেন, সেটা কি কেবলই রাশিয়া সংক্রান্ত বিষয় অথবা অন্য কোনো বিষয় রয়েছে? এই জনপ্রিয়তার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টিকে আপনি মনে করেন?
এটি তার ক্রেডিবিলিটি, যে তার সম্পর্কে তার যে নির্বাচিত হয়েছে সেই নিয়েই তো প্রশ্ন উত্থাপিত হচ্ছে, সেটা একটা অন্যতম প্রধান কারণ। আরেকটা কারণ হচ্ছে তার ইমিগ্রেশন নীতি, তিনি যে কঠোর অবস্থান নিয়েছেন মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ করবেন, তারপর এখানে ইমিগ্রেশনের ব্যাপারে অত্যন্ত কঠোর নীতি নেওয়া, অবৈধভাবে যারা আছে তাদেরকে ব্যাপক হারে বহিষ্কার করা ইত্যাদির ব্যাপারে তার যে নীতি, তো ইমিগ্রেন্ট কমিউনিটির ভিতরে তার একটা প্রভাব পড়বে এবং জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে ইমিগ্রেন্ট কমিউনিটির ওপিনিয়ন নেওয়া হয়, সেটা একটা। তারপরে উনি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে সাধারণভাবে ওবামা কেয়ার, স্বাস্থ্য বিমা যেটা ওবামা চালু করেছিলেন, যেটা বিপুলভাবে জনপ্রিয়, একমাত্র রিপাবলিকান পার্টির অত্যন্ত কঠোর সমর্থক ছাড়া আর জনগোষ্ঠীর ব্যাপক অংশের মধ্যে জনপ্রিয়তা হয়েছে, এবং তার অনেকে এমনকি তার কোর সাপোর্টারদের অনেকের দ্বারা উপকৃত, এবং তাদেরও অনেকে চাচ্ছেন যে এইটা থাকুক, সেটাও তিনি একবারে মানে খোল নিয়েছে, সব শুদ্ধ বাতিল করে দেওয়ার যে চেষ্টা করছেন। তবে একটার পর একটা অনেকগুলো কারণ, তারপরে পররাষ্ট্র নীতিতেও তাঁর যে ধরনের সব পদক্ষেপ, এটা নিয়েও অনেকের মধ্যে উদ্বেগ আছে। ইরানের সাথে তিনি চুক্তি বাতিল করে দেবার পক্ষে আপাতত সেটা আধা বাতিলের মতো পর্যায়ে রেখে কংগ্রেসের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন, তো একটার পর একটা তার যে নীতি, এতে করে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিরোধিতা সৃষ্টি হয়েছে জনমনে, তো সবগুলো সম্মিলিত ভাবে তার জনপ্রিয়তায় ধস নামার ক্ষেত্রে ভূমিকা রাখছে। কিন্তু এই রাশিয়ান কোলিউশনের ব্যাপারটা অন্যতম প্রধান কারণ বলে আমার কাছে মনে হয়।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাকে এই অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য।